الله رؤوف بالعباد. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاء صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজ ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের শেষ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা এই ধারাবাহিকে ইসলামের দৃষ্টিতে শিশু অধিকার নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। ইসলামী শিশুদের গুরুত্ব ও অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি আমরা আন্তর্জাতিক নানা সনদে শিশুদের অবস্থান নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা শিশু জন্মগ্রহণের পরপরই বাবা মা তথা পরিবারের কিছু করণীয় দিক নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
প্রত্যেকের জন্য সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অনন্য উপহার। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সুখবর অন্যকে আনন্দচিত্তে জানানো আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। একইভাবে অন্যদের দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের খবর পাওয়ার পর নবজাতকের বাবা মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো এবং সন্তানের জন্য দোয়া করা। সন্তান লাভের পর অর্থাৎ এই অনন্য উপহার পাওয়ার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো জরুরি। নানা উপায়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। সন্তান লাভের পর কৃতজ্ঞতা জানানোর একটি ভালো উপায় হল আকিকা। ইসলামী পরিভাষায় সন্তান জন্মগ্রহণের পর আল্লাহর শুকরিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শিশুর নিরাপত্তার জন্য পশু কুরবানি করাকে আকিকা বলা হয়। আকিকা করার উত্তম দিবস হল সন্তান জন্মের সপ্তম দিন। সন্তান লাভের পর কথা ও কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
আকিকা ছাড়াও সন্তান লাভের পর দান খয়রাত করে এবং মানুষকে দাওয়াত করে খাওয়ালে আল্লাহ তাআলা খুশি হন। এসবই হল আল্লাহর শুকরিয়া আদায় ও তার নৈকট্য লাভের উত্তম উপায়। আকিকা, দান, খয়রাত ও মানুষকে খাওয়ানো হলে শিশুর জন্য দোয়া পাওয়া যায়। মুসলমানরা নানা ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে শিশুকে রক্ষার জন্য দোয়া করেন। এসবের মধ্যে ধর্মীয়, নাগরিক ও আত্মিক অনেক উপকারী দিকও রয়েছে। এসব উদ্যোগের ফলে পারিবারিক ও সামাজিক সম্পর্ক জোরদার হয়। এতে করে সমাজে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হবে। সর্বোপরি এতে ইসলামের সামাজিক দায়িত্ব চর্চার উপলক্ষ হয়। মনে রাখতে হবে সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্যতম সেরা নেয়ামত। সন্তান পার্থিব জীবনেরও সৌন্দর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কাহাফের 46 নম্বর আয়াতে বলেছেন, সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য।
বাবা মায়ের অধিকারের বিষয়ে যেমন ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি সন্তানের অধিকারও ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যেমনিভাবে সন্তানের উচিত নয় বাবা মাকে অসম্মান করা, ঠিক তেমনি বাবা মায়েরও উচিত নয় সন্তানকে অসম্মান করা। অন্য এক হাদিসে এসেছে, রাসুলে খোদা বলেছেন, সন্তানের প্রতি সম্মান দেখান এবং তাদেরকে সৎ হিসেবে গড়ে তুলুন। শিশুদের আরেকটি অধিকার হল সুন্দর নাম পাওয়া। ইমাম রেজা আলাইসাল্লাম বলেছেন, বাবা প্রথম যে ভালো কাজটি সন্তানের জন্য করেন তা হল সুন্দর ও অর্থবহ নাম বাছাই। কাজেই আপনারা সবাই সন্তানের জন্য সুন্দর নাম রাখুন। অনেকে কোরআনে শব্দের উল্লেখ থাকলেই নাম রাখার জন্য সেই শব্দটাকে নির্বাচন করেন, এটা ঠিক নয়। বরং নামটির অর্থ দেখতে হবে, কারণ কোরআনে কাফিরদের বিভিন্ন অবস্থা, ভর্ৎসনা ও আজাব বোঝাতেও বিভিন্ন শব্দ ব্যবহার হয়েছে।
শিশু হচ্ছে মানব সভ্যতার প্রথম অবদান। এই শিশুই একদিন বড় হয়ে তার শ্রমশক্তি ও প্রতিভার অবদানে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে, শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারে। সুতরাং এই শিশুকে উপযুক্তভাবে লালন পালন করা সকলের দায়িত্ব, তার জীবনকে আনন্দময়, মঙ্গলময়, শান্তিময় রাখা সকলের দায়িত্ব, তার ভবিষ্যৎ সম্ভাবনাময় করে তুলতে হবে যেন সে স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারে, নিজের উৎকর্ষ সাধন করতে পারে, তার আনন্দ খুশি শান্তি নিশ্চিত রাখতে হবে, তার শিশুকালকে রঙিন স্বপ্নময় করে দিতে হবে। শিশুর অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার পূর্ণাঙ্গভাবে মেটাতে হবে, এ দায়িত্ব হল রাষ্ট্র, সমাজ ও পরিবারের। শিশুকে নিরাপত্তা দিতে হবে এবং আনন্দময় জীবনযাপনের মধ্য দিয়ে তাকে বড় করে তুলতে হবে। অভিভাবকহীন পরিত্যক্ত যেসব শিশু পথের ধারে ঘুমিয়ে থাকে, ডাস্টবিনের খাবার কুড়িয়ে খায়, বৃষ্টিতে ভিজে, রোদে পড়ে এবং শীতে কাঁপে, সেই সব শিশুদেরও মানবাধিকার আছে। শিশু অধিকার ভোগ করতে না দেয়াটা মানবাধিকারের লঙ্ঘন।
শিশু হচ্ছে সবচেয়ে অসহায়। সে যখন কথা বলতে পারে না, কিছু চাইতেও জানে না, এমনকি নিজের কষ্ট ও বেদনার কথাও প্রকাশ করতে পারে না, তখন তার প্রতি সহানুভূতি দেখানো পরিবারের বড়দের দায়িত্ব। শিশুর প্রথম শিক্ষা হয় মায়ের কাছে, তারপর পরিবারের কাছে। একজন ভালো মা পারেন সুসন্তান গড়ে তুলতে, একটি আদর্শ পরিবার পারে একটি মূল্যবোধ সম্পন্ন শুদ্ধতম মানুষ তৈরি করতে, একটি সংস্কৃতিবান সমাজ এবং সুশাসন মণ্ডিত রাষ্ট্র পারে একজন সুনাগরিক সৃষ্টি করতে। যে সমাজ ও রাষ্ট্র উন্নত এবং কল্যাণকামী, সেই সমাজের শিশুরা যথেষ্ট দায়িত্বশীল ও দেশপ্রেমিক হিসেবে কৈশোর থেকে গড়ে ওঠে। তারুণ্যের শক্তি, মেধা, বুদ্ধিমত্তা, শ্রম দ্বারা দেশের উন্নয়নের জন্য নিজেকে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। সমাজ, রাষ্ট্র তথা গোটা বিশ্বের সুন্দর ভবিষ্যৎ গড়তে সৎ ও যোগ্য মানুষ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। এ কারণে পবিত্র ইসলাম ধর্ম শিশু অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদেরকে গুরুত্ব দিতে হবে, তাদের সততা, নীতিনৈতিকতা তথা ধর্মের শিক্ষা দিতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই শিশু অধিকার রক্ষায় সফল হব, এ প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের ২৬তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তারুণ্য আর যৌবনের ধর্মই হল অন্যায়ের প্রতিবাদ করা, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কেউ কেউ যৌবনকে বয়সের ফ্রেমে বাঁধতে নারাজ। তাদের মতে মনে তারুণ্য থাকলেই সে যুবক, মনে যার তারুণ্য থাকে তারা যেন চিরসবুজ। আর বয়সে তরুণ যুবক হলেও মনে যদি জরা, ভয় আর কাপুরুষতা এসে বাসা বাঁধে, সে আর যাই হোক যুব নয়। আসল কথা, গতিশীলতাই তারুণ্য আর যুবশক্তির প্রতীক। অর্থাৎ গতিশীলতাই চিরনবীন। তারা যেন জানেন কবির এ কথা, গতিতে জীবন মম স্থিতে মরণ। বিশ্বের যে কোনো বড় পরিবর্তন হোক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় অথবা অর্থনৈতিক, তাতে প্রধান বা বড় মাপের ভূমিকা রেখেছে সচেতন যুবশক্তি। সচেতন যুব সমাজের আরেকটি বড় বৈশিষ্ট্য, তারা রাজনৈতিক সচেতন। বিশ্বের বড় বড় নেতা ও খ্যাতিমান মহাপুরুষরা ছিলেন তরুণ ও যুব বয়সেরই সমাজ ও রাজনীতি সচেতন।
কোনো জাতিকে দমিয়ে রাখার জন্য অশুভ শক্তিগুলো যেসব অপকৌশল প্রয়োগ করে থাকে, সেসবের অন্যতম হল যুব শক্তিকে বিপথগামী করা অথবা তাদেরকে ভোগবিলাস, উদাসীনতা বা মাদকাসক্তি এবং লক্ষ্যহীনতার মধ্যে ডুবিয়ে রাখা, যাতে তারা সমাজ, ধর্ম, বিশ্ব পরিস্থিতি, রাজনীতি, সংস্কৃতি ও যুগোপযোগী দায়িত্বশীলতা সম্পর্কে অসচেতন থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দুর্বল ও মজলুম মানুষের সহায়তার জন্যে তরুণ বা যুব বয়সে হিলফুল ফুজুল নামক সামাজিক আন্দোলনে জড়িত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমান যুগে উন্নত জাতিগুলোর সচেতন তরুণ ও যুব সমাজ এবং ছাত্র সমাজ নানা সংগঠন গড়ে তোলে রাজনৈতিক সংকট ও জাতীয় সমস্যাগুলো সমাধানের জন্য জাতীয় সমাবেশের আয়োজন করে থাকে। এছাড়াও তারা প্রকাশ করে শিক্ষামূলক নানা সাময়িকী বা পত্রিকা, যাতে রাজনৈতিক বিষয়ে মতামত, বিশ্লেষণ ও দিক নির্দেশনা থাকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
যুব সমাজ সাধারণত দলবদ্ধ থাকতে ভালোবাসে। তারা কোনো আদর্শিক গ্রুপ, দল বা গোষ্ঠীকে অনুসরণ করতে ভালোবাসে। তাদের এই বৈশিষ্ট্য একটি রাজনৈতিক বৈশিষ্ট্য। যুব সমাজ স্বাধীন চেতা হওয়া সত্ত্বেও নিয়মতান্ত্রিক উপায়ে বা নিয়ম মেনে চলেই তা নানা বিষয়ে মতামত ব্যক্ত করতে চায় এবং ভোট বা মত প্রকাশের অধিকার চাই। তারা পছন্দের মতামত বা লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য ক্ষমতাও পেতে চায়। তারা শান্তি চায় বা শান্তিপ্রিয়, কিন্তু শত্রুতার শিকার হলে তারা লড়াই করতেও পছন্দ করে। যে কোনো বিক্ষোভ, আন্দোলন, সংস্কার প্রক্রিয়া ও যুদ্ধের মাঠে যুব সমাজই সবার আগে এগিয়ে আসে। যুব সমাজের অংশগ্রহণ ছাড়া কোনো জাতি, অগ্রগতি ও অগ্রযাত্রা বেগবান হতে পারে না।
ইসলাম এমন এক ধর্ম যা কেবল ব্যক্তিজীবন ও ব্যক্তিকেন্দ্রিক নৈতিকতার মধ্যেই সীমিত নয়। ইসলামের সব নীতি ও আচার আচরণে রাজনৈতিক চেতনা ও আদর্শে প্রজ্জ্বল। তাই কোনো মুমিন মুসলমান রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের বিষয়ে নীরব থাকতে পারে না। ইসলাম মানুষকে ব্যক্তিকেন্দ্রিকতার সীমানা থেকে বের করে এনে তাকে সামাজিক ও রাজনীতি সচেতন করে তোলে। যুব সমাজকে যদি ইসলামের এই শিক্ষায় ও চেতনায় জাগিয়ে তোলা যায়, তাহলে তারা হয়ে ওঠে স্বাধীনতা ও মুক্তির অতন্দ্র প্রহরী। ইরাক, ইরান ও ফিলিস্তিনের বর্তমান সাহসী, বীর ও দৃঢ় সংকল্প প্রতিরোধকামী যুব প্রজন্মের দিকে তাকালেও এর সত্যতা স্পষ্ট হয়ে ওঠে। মহানবী মদিনায় যে ইসলামী রাষ্ট্র গড়ে তুলেছিলেন, তার ভিত্তিমূল ছিল সেখানকার যুব সমাজের সমর্থন। তিনি যখন প্রকাশ্যে একত্ববাদের নবুয়তি মিশন বা রেসালাতের দাওয়াতি মিশন শুরু করেন, তখনও সবার আগে সাড়া দিয়েছিল একদল সচেতন যুবক। প্রবীণ ও বয়স্ক কুরাইশ নেতৃবৃন্দের প্রবল বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করেই যুব প্রজন্মের ওই মক্কাবাসী সবার আগে ইমান আনেন এবং ইসলামের কর্মসূচিগুলোকে মনে প্রাণে গ্রহণ করেন।
মক্কায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ইমামতিতে যখন জামাতে নামাজ আদায়ের আয়োজন করা হয়, তখনও সেখানে যুবক মুমিনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই জামাতের দৃশ্য মক্কায় বেড়াতে আসা মুসাফিরদের উপর দারুণ প্রভাব ফেলেছিল। জামাতের নামাজ আদায় কেবল আল্লাহর বন্দেগীর তাৎপর্য নয়, একই সঙ্গে সংঘবদ্ধতার রাজনৈতিক বার্তাও তুলে ধরে। মহানবী রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় বিষয়সহ নানা ক্ষেত্রে যুব সমাজের উপস্থিতির ক্ষেত্র তৈরি করতেন। তিনি শিক্ষা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিষয়ে যুব সমাজকে শরিক করতেন, যাতে তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। আফ্রিকান যুবক দাস হযরত বিলাল মহানবীর সংস্পর্শে ব্যক্তিত্ব সম্পন্ন ও খ্যাতিমান হয়ে ওঠেন। তিনি মহানবীর পাশে থেকে সবসময় আজান দেয়ার দায়িত্ব পালন করতেন। বর্তমান যুগেও ইসলামের নানা কর্মসূচিতে যুব সমাজের অংশগ্রহণ বেশ জরুরি। ইরানের ইসলামী বিপ্লবে ও এই বিপ্লবকে নানা ক্ষেত্রে এগিয়ে নেয়ার কাজে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ সারা বিশ্বের যুবকদের জন্য বড় ধরনের অনুপ্রেরণার উৎস।
শিক্ষিত ও প্রশিক্ষিত বিপ্লবী মুসলিম যুব সমাজ সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী গোষ্ঠীর নানা ষড়যন্ত্র, বিশেষ করে ইসলাম বিরোধী ষড়যন্ত্রগুলো তুলে ধরে জাতিকে সচেতন করতে সক্ষম। তারা সহজেই আত্মসংশোধন ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অন্যদের জন্য ভালো দৃষ্টান্ত হতে পারেন। ইসলামী ইরানের যুব প্রজন্মের অনেকেই রাজনৈতিক ক্ষেত্র ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে ও দেশ গড়ার জেহাদেও অগ্রণী ভূমিকা রাখছেন। যুব সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে নানা প্রশিক্ষণ ও বিতর্ক সভা অনুষ্ঠান সহ নানা ধরনের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা জরুরি। আর এ লক্ষ্যে তাদের জন্য পাঠাগার ও আধুনিক নানা প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দেওয়া উচিত। মিথ্যাবাদী, সুবিধাবাদী ও বিভ্রান্ত রাজনৈতিক
নেতাদের খপ্পর থেকে যুব সমাজকে দূরে থাকতে হবে। ক্ষতিকর মতাদর্শ ও বিভ্রান্ত চিন্তাধারার প্রভাব থেকে যুব সমাজকে মুক্ত রাখতে তাদের সঙ্গে নিয়মিত মত বিনিময়ের ব্যবস্থা রাখা উচিত। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। কথা হবে আবারও আগামী পর্বে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত দুই পর্বে ধারাবাহিকতায় আজও আমরা বিখ্যাত ইরানি গণিতবিদ ও জ্যোতির্বিদ গিয়াসউদ্দিন জামশিদ কাশানির জীবনী ও অবদান সম্পর্কে আলোচনা করব।
গিয়াসউদ্দিন জামশিদ কাশানির সমরকন্দের জীবন ও তৎপরতা নিয়ে আমরা কথা বলছিলাম গত পর্বে। সমরকন্দে মাত্র দুই বছর ছিলেন জামশিদ কাশানি, কিন্তু এ সময়ে তিনি জ্ঞান বিজ্ঞানে যেসব অমূল্য অবদান রেখেছেন তার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরতেও অনেক কাগজের পাতা দরকার হবে। যেমন কাশানি সমরকন্দে থাকার সময় মিফতাহুল হিসাব বা পাটিগণিতের চাবিকাঠি নামে প্রাথমিক পাটিগণিতের বিশ্বকোষ রচনা করেছিলেন। তিনি তার এই বইয়ে প্রথমবারের মতো দশমিক ভগ্নাংশের বিষয়টি তুলে ধরেন ও এর ব্যাখ্যা দেন। এছাড়াও এ বইয়ে তিনি পূর্ণ বা মৌলিক সংখ্যা বের করার উপায় তুলে ধরে এর ব্যাখ্যা দেন। তার এসব উদ্ভাবন ইউরোপে দশমিক ভগ্নাংশের প্রসারে বিস্ময়কর ভূমিকা রেখেছিল। কাশানির এই বইটি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাটিগণিতের গাইড বই হিসেবে শত শত বছর ধরে পড়ানো হয়েছে এবং ব্যবহারিক ক্ষেত্রেও কাশানির এইসব তত্ত্বের প্রয়োগ করা হতো।
গিয়াসউদ্দিন জামশিদ কাশানি সমরকন্দে থাকার সময় রিসালাত আল মুহিতিয়া বা বৃত্তের পরিধি সম্পর্কিত গবেষণাপত্র নামের একটি বই লিখেছেন। এ বইয়ে তিনি গণিতের বিশিষ্ট সংখ্যা তথা বৃত্তের কোণের পরিমাপে ব্যবহৃত পাইয়ের মান ১৬ দশমাংশ পর্যন্ত নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি বৃত্তের জ্যা এবং সাইন সম্পর্কিত গবেষণাপত্র শীর্ষক তার বইয়ে সাইনের এক ডিগ্রির পরিমাপকে সঠিক মানের কাছাকাছি ১০ সংখ্যা পর্যন্ত নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। গণিতের তত্ত্বীয় গবেষণা ছাড়াও বিজ্ঞানের ব্যবহারিক ক্ষেত্রেও তিনি ব্যাপক উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছিলেন। জামশিদ কাশানি জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ সংক্রান্ত ৮টি যন্ত্র উদ্ভাবন করেছিলেন। জ্যোতির্বিদ্যা বা মহাকাশ পর্যবেক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতির বিশদ বর্ণনা শীর্ষক নিজের এক বইয়ে তিনি ওই ৮টি যন্ত্রের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এ বইয়ের প্রথম ও দ্বিতীয় সংযোজনীতে তিনি কোনো কোনো বিষয়ের পরিমাপ ও পর্যবেক্ষণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এবং বুধ ও চাঁদের কক্ষপথের ডিম্বাকৃতি হওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
জামশিদ কাশানির লেখা পাটিগণিতের চাবি বা মিফতাহুল হিসাব শীর্ষক বইটি রুশ ভাষায় অনুদিত হয়েছে। বইটির ভূমিকায় লেখা হয়েছে, কাশানি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ শতকের সবচেয়ে বড় গণিতবিদ ও মহাকাশ বিশেষজ্ঞ। বিভিন্ন বিষয়ে তার আবিষ্কারগুলো মধ্যযুগে জ্ঞানের পরিপূর্ণতার স্বাক্ষর বহন করছে। কাশানির পরীক্ষা নিরীক্ষার নানা উন্নত পদ্ধতি ও বিষয়কর দক্ষতাপূর্ণ কলাকৌশল আধুনিক যুগের বিজ্ঞানীদের দৃষ্টিও তার প্রতি আকৃষ্ট করেছে। জামশেদ কাশানি কেবল এইসব সাফল্য ও অবদানের জন্যই চিরস্মরণীয় হওয়ার যোগ্য, কিন্তু তার আরও এক বড় অবদান হল সমরকন্দের বিশাল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা। অনন্য ওই পর্যবেক্ষণ কেন্দ্রটি মানবজাতির বিজ্ঞান গবেষণার ইতিহাসে সূর্যের মতো দেদীপ্যমান হয়ে আছে। পরবর্তী যুগের মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রগুলো গড়ে তোলার ক্ষেত্রে এর প্রভাব ছিল ব্যাপক। সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির অংশবিশেষ আজও টিকে রয়েছে পূর্ব উজবেকিস্তানের সমরকন্দ শহরের পূর্বাঞ্চলে আবে রহমত নদীর কাছে।
বহু বই ও জীবনী গ্রন্থে জামশেদ কাশানির আবিষ্কারগুলোর উল্লেখ দেখা যায়। হিজরি নবম শতকের ইরানের বিশিষ্ট ইতিহাসবিদ গিয়াসউদ্দিন খান্দমির হাবিব আসিয়ার শীর্ষক বইয়ে লিখেছেন, মাওলানা গিয়াসউদ্দিন জামশেদ হলেন দ্বিতীয় টলেমি। তিনি আর মানবীয় গুণে পরিপূর্ণ মাওলানা মঈনুদ্দিন কাশানি সমরকন্দে সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিলেন বলেও খানমির উল্লেখ করেছেন। মঈনুদ্দিন কাশানি ছিলেন জামশেদ কাশানির ভাগিনা ও তার সহযোগী। তিনি অত্যন্ত সুন্দর হস্তাক্ষরে মামার বইগুলো লিখে গেছেন। সমরকন্দে সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছিল 823 থেকে 830 হিজড়ির মধ্যে। একটি ছোট পাহাড়ের উপরে ছিল তিনতলা বিশিষ্ট সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের ভবন। এর ডিজাইন বা নকশা তৈরি করেছিলেন জামশেদ কাশানি নিজেই, আর এই যন্ত্রপাতিগুলো কাশানির নির্দেশে তৈরি করেন ওস্তাদ ইব্রাহিম সাফার।
সমরকন্দের মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির নির্মাণ শেষ হওয়ার পর পর্যবেক্ষণের কাজ পরিচালনা ও এ সংক্রান্ত সারণী বা তথ্য উপাত্তের গাইড তৈরির দায়িত্ব পেয়েছিলেন জামশেদ কাশানি, কিন্তু তিনি এ সংক্রান্ত কাজ শেষ করার আগেই মারা যান বা নিহত হন। কাশানির বইয়ের হাতে লেখা কপি থেকে জানা যায় তিনি সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রেই মারা যান 832 হিজড়িতে। সম্ভবত চুপান অত পাহাড়েই দাফন করা হয় তাকে। অবশ্য কোন এক বর্ণনা মতে সমরকন্দের শাহজান্দ গোরস্তানে দাফন করা হয় কাশানিকে। এই গোরস্তানটি সে যুগের জ্যোতির্বিদ কাজীজাদে রুমির কবরের কাছে অবস্থিত। বিশ্ববিস্তৃত ইরানি বিজ্ঞানী গিয়াসউদ্দিন জামশেদ কাশানির মৃত্যুর কারণ নিয়ে নানা অস্পষ্টতা রয়েছে। কেউ কেউ বলেন সম্রাট উলুগবেগই তাকে হত্যা করেছিলেন, কারণ উলুগবেগ কাশানির উপর অসন্তুষ্ট ছিলেন এবং মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যার সারণী তৈরির কাজে তার সঙ্গে সহযোগিতা বন্ধ করতে চেয়েছিলেন উলুগবেগ।
যদিও কাশানি তার দুটি বইয়ে এক ডিগ্রি সাইনের পরিমাপ অত্যন্ত সঠিক মানের কাছাকাছি পর্যায়ে নির্ণয় করতে পেরেছিলেন, কিন্তু উলুগবেগ তার জ্যোতির্বিদ্যার সারণী সংক্রান্ত বইয়ে এ আবিষ্কারকে নিজের বলে দাবি করেছেন। অনেকেই মনে করেন জামশেদ কাশানির অসাধারণ প্রতিভা, জ্ঞান ও যোগ্যতা তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হিংসা জাগিয়ে তুলেছিল, ফলে তারা কাশানির সব কাজেই নানা দোষ ত্রুটি ধরার চেষ্টা করত এবং তার কাজে নানা বাধার পাহাড় গড়ে তুলত। তারা কাশানির নামে নানা অপবাদ প্রচার করত যাতে উলুগবেগের কাছে কাশানির সম্মান বিলুপ্ত হয়। উলুগবেগ প্রথম দিকে এসব কথায় কান না দিলেও পরে তাদের প্রচারণায় প্রভাবিত হন এবং কাশানির বৈজ্ঞানিক তৎপরতার পথে বাধা হয়ে দাঁড়ান। এভাবে জন্মভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আসা ইরানের এই মহান বিজ্ঞানী কোণঠাসা ও একঘরে হয়ে পড়েন।
1429 খ্রিস্টাব্দে তথা 832 হিজড়ি 19 রমজানের ভোরবেলায় সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হামলায় নিহত হন 42 বছর বয়স্ক গিয়াসউদ্দিন জামশেদ কাশানি, যে বিজ্ঞান গবেষণা ও মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ এবং তার উন্নয়নের জন্য জামশেদ কাশানি নিজেকে করেছিলেন পুরোপুরি নিবেদিত, সেই অনন্য প্রতিষ্ঠানেই লুটিয়ে পড়ে বিশ্বের অন্যতম সেরা এই বিজ্ঞানীর নিষ্প্রাণ শরীর।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামী ঐক্য সহ প্রাসঙ্গিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ওইসব বক্তব্যেরই কিছু অংশ তুলে ধরব আজকের এই অনুষ্ঠানে।
এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান নেতা বলেছেন, মহানবী নানা ধরনের পাপাচার, বৈষম্য, জুলুম ও নৃশংসতা কবলিত এবং মানবতাহীন অন্ধকার পৃথিবী তথা মৃত পৃথিবী বা সভ্যতাকে জাগিয়ে তুলেছিলেন ইসলামের মাধ্যমে। বর্তমান দুনিয়াও সেই একই ধরনের অনাচার, মানবতাহীনতা, বৈষম্য, নৃশংসতা ও পাপাচারে ভরে গেছে। তাই আমাদের উচিত বর্তমানে মৃত বিশ্বকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করা। বর্তমানে বস্তুবাদী শক্তিগুলোর নানা হাতিয়ার দিয়ে মানবতা ও নৈতিকতা সহ মানবীয় মহৎ গুণগুলোকে দলিত মথিত করা হচ্ছে, ন্যায় বিচারকে করা হচ্ছে পদদলিত। পরাশক্তিগুলোর হাতে লুণ্ঠিত ও শোষিত জাতির মানুষেরা অনাহারে প্রাণ হারাচ্ছে। এই হচ্ছে বর্তমান দুনিয়ার অবস্থা। এটা ইসলাম পূর্বযুগের সেই একই জাহেলিয়াত।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আজ নতুন ইসলামী সভ্যতা গড়ে তুলতে হবে মানব জাতির জন্য। পরাশক্তিগুলো যা ভাবছে এটা তা নয়। এর অর্থ নানা দেশ দখল করা নয়, এর অর্থ জাতিগুলোর অধিকার লঙ্ঘন নয়, অন্য জাতিগুলোর উপর নিজস্ব নীতি ও সংস্কৃতি চাপিয়ে দেয়া নয়, বরং এর অর্থ হল জাতিগুলোর কাছে খোদাই উপহার তুলে ধরা, যাতে জাতিগুলো স্বেচ্ছায় সঠিক পথটি বেছে নিতে পারে। ইউরোপ মুসলমানদের বিজ্ঞান ও দর্শনকে ব্যবহার করে একটা নতুন সভ্যতার ভিত্তি গড়ে তুলেছিল। এই সভ্যতা ছিল বস্তুবাদী সভ্যতা। ষোড়শ ও সপ্তদশ শতক থেকে এই নতুন সভ্যতার ভিত্তি গড়ে তোলে। তারা বস্তুবাদী হয় নানা ধরনের দায়িত্ব জ্ঞানহীন মাধ্যম বা উপায় উপকরণ ব্যবহার করে। তারা মানুষের উপর উপনিবেশ চাপিয়ে দেয় এবং জাতিগুলোর উপর কর্তৃত্ব গড়ে তোলে ও তাদের সম্পদ লুট করে। আবার অন্যদিকে নিজেদেরকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সুসজ্জিত করে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, পশ্চিমারা যে সভ্যতা বিশ্বে উপস্থাপন করছে তার রয়েছে চোখ ধাঁধানো কিছু দিক, যেমন উন্নত নতুন প্রযুক্তি, দ্রুতগতি এবং মানুষের আরামায়েশের কাজে ব্যবহৃত নানা মাধ্যম বা সাজ সরঞ্জাম উদ্ভাবন। কিন্তু এই সভ্যতা মানুষের জন্য সুখ ও সৌভাগ্য এবং ন্যায় বিচার বয়ে আনতে পারেনি, বরং ন্যায় বিচারের কাঠামো চূর্ণ বিচূর্ণ করেছে, জাতিগুলোকে বন্দি করেছে, অবজ্ঞা করেছে এবং পশ্চিমা সমাজ নিজের ভেতরেই নানা সংঘাত বা বিরোধ সৃষ্টি করেছে। তারা নৈতিক চরিত্রের দিক থেকে অর্ধপতিত এবং আধ্যাত্মিক দিক থেকে অন্তঃসারশূন্য। পশ্চিমারাই এইসব বিষয় স্বীকার করছে।
ইরানের সর্বোচ্চ নেতা সুরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াতের আলোকে আরও বলেছেন, জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এখন আবারও ইসলামের পালা তথা মুসলমানদের পালা এসেছে। তাদেরকে উদ্যমী উদ্যোগ নিয়ে নতুন ইসলামী সভ্যতার ভিত্তি বা অবকাঠামো গড়ে তুলতে হবে। পশ্চিমারা যেমন সেদিন মুসলমানদের জ্ঞান আর অভিজ্ঞতাকে ব্যবহার করেছিল, আজ একইভাবে নতুন ইসলামী সভ্যতা গড়ে তোলার জন্য আমাদেরকেও বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে বিশ্বের নানা মাধ্যম বা উপায় উপকরণকে। কিন্তু এ সভ্যতার প্রাণ বা চেতনা হতে হবে ইসলামিক ও আধ্যাত্মিক। মুসলিম চিন্তাবিদ ও আলেমদেরকেই এ দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এখন এর প্রত্যাশা কেবলই মুসলিম বিশ্বের সেই সব আলেম ও প্রকৃত জ্ঞানীদের কাছ থেকে করা হচ্ছে যাদের কেবলা পাশ্চাত্য নয়। মুসলিম বিশ্বের রয়েছে বিপুল ও প্রতিভাবান জনশক্তি, সমৃদ্ধ বহু দেশ, সুবিধাজনক ভৌগোলিক অবস্থান ও বিপুল প্রাকৃতিক সম্পদ। এসবের সঙ্গে যদি যুক্ত হয় স্বাধীন ও খাঁটি ইসলামের শিক্ষা, তাহলে বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে সৃষ্টিশীল আর শৈল্পিক নানা সৃষ্টি বা অবদান উপহার দিতে পারবেন তারা।
ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণে আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এক্ষেত্রে একটি দৃষ্টান্ত। এটি মুসলিম বিশ্বের জন্য একটি পরীক্ষার মাধ্যম। ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে ইরানি জাতি সব দিক থেকে পিছিয়ে পড়েছিল। তারা হয়ে পড়েছিল বিজাতীয়দের উপর নির্ভরশীল, জ্ঞান, বিজ্ঞানে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে হয়েছিল কোণঠাসা। আজ ইসলামী ইরানে নানা অগ্রগতির বিষয় শত্রুরাও স্বীকার করছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার 35 বছর পর আজ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে ইরান এখন উন্নত দেশগুলোর সারিতে রয়েছে। ইসলামের বরকতেই তা সম্ভব হয়েছে। পরাশক্তিগুলোর অশুভ ছায়াতলে না থাকলে এমন সাফল্য অর্জন সম্ভব। অবশ্য এজন্য মূল্য দিতে হয়েছে। সব বড় কাজের জন্যই মূল্য দিতে হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমরা বল প্রয়োগ করে নতুন ইসলামী সভ্যতার দিকে কাউকে আহ্বান জানাব না। আমরা মার্কিন সরকার ও ইউরোপের মতো আচরণ করব না। ইউরোপীয়রা সেই আটলান্টিক অঞ্চল থেকে সাত সমুদ্র, 13 নদী পাড়ি দিয়ে ভারত উপমহাদেশে এসে ভারত ও আশপাশের কয়েকটি দেশের সম্পদ লুট করে এই দেশগুলোর সর্বনাশ করেছে, আর এভাবেই পাশ্চাত্য অগ্রসর হয়েছে। মুসলমানরা কোনো সাফল্য অর্জন করলে ওরা দুঃখ পায় এবং মুসলমানদের কষ্ট দেখলে ওরা খুশি হয়। কোরআনও এ কথা বলে, তাই ওদের তথা ইসলামের শত্রুদের হাসি ও রক্তচক্ষু দেখে প্রভাবিত হওয়া উচিত নয়। সঠিক পথ খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে মুসলিম বিশ্বকে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন,
আমেরিকা সহ ইসলামের শত্রুরা শিয়া সুন্নি মত পার্থক্য সহ নানা অজুহাতে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। এটা ওদের অন্যতম বড় হাতিয়ার। শিয়া ও সুন্নি বিষয়ের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নেতাদের এত মাথা ব্যথা কেন? ব্রিটিশরাও শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টিতে ওস্তাদ ছিল, কিন্তু এখন মার্কিন সরকারের এ সংক্রান্ত ষড়যন্ত্র আরও বেশি বিপজ্জনক। মুসলিম বিশ্বে অন্য কোনো মাঝহাবের মোকাবেলায় মার্কিন সরকার যদি আমাদের মাঝহাবের পক্ষ নিতে চায়, তাহলে এতে খুশি না হয়ে অসন্তুষ্ট হওয়াই উচিত এবং ভেবে দেখতে হবে যে কি এমন দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে যে ওরা আমাদের পক্ষ নিতে চায়। ওদের কাছে শিয়া ও সুন্নি কোনো বিবেচনার মূল বিষয় নয়, ওরা আসলে ইসলামের মূল নীতিরই শত্রু। আসল দ্বন্দ্বটা হল সাম্রাজ্যবাদের সঙ্গে ইসলামের। ওরা ইসলামেরই শত্রু। ওরা যদি সুন্নিদের বন্ধু হতো, তাহলে ফিলিস্তিনে এভাবে গণহত্যা আর যুদ্ধ চাপিয়ে দিত না। এক সময় ওরা জাতীয়তাবাদের নামে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাত, আর এই দ্বন্দ্ব বাঁধাতে চায় মাঝহাবের নামে। তাই শিয়া সুন্নি দ্বন্দ্বের ফাঁদে পড়া যাবে না, এ ব্যাপারে সচেতন থাকতে হবে সব মুসলমানকে।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্ব। আশা করি ভালো আছেন সবাই। আজকের পর্বে আমরা সূরা বাকারার 268 থেকে 272 আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 268 ও 269 নম্বর আয়াতে বলেছেন,
আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা'ই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ।
দান খয়রাতের সময় শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং লোভ ও কৃপণতার মতো বিভিন্ন জঘন্য কাজে উৎসাহ দেয়, কিন্তু আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ প্রশস্ত, মহা জ্ঞানী। তিনি যাকে ইচ্ছা জ্ঞান বা প্রজ্ঞা দান করেন এবং যাকেই তিনি প্রজ্ঞা দেন সে নিশ্চিতভাবে প্রচুর কল্যাণ লাভ করে। জ্ঞানীরা ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না।
শয়তান ও শয়তানের বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা বিভিন্ন উপায়ে দান খয়রাত ও অন্যকে সাহায্য করা থেকে মানুষকে বিরত রাখে। শয়তান এই কুমন্ত্রণা দেয় যে তোমার নিজেরই তো অর্থ সম্পদের দরকার হবে, আবার কখনো এই কুমন্ত্রণা দেয় যে কেন তুমি কষ্ট করছো বা কেন তাকে সাহায্য করছো, যদি আল্লাহ চাইতেন তাহলে সে দরিদ্র ও অভাবী হতো না। এ জাতীয় স্বভাবের লোকেরা অন্যদেরকে দান খয়রাত করতে নানাভাবে নিরুৎসাহিত করে এবং মানুষকে সম্পদ জমা করতে প্ররোচিত করে। একই সাথে তারা মানুষকে অভাব ও দারিদ্র্যের ভয় দেখায়। অথচ এ দুনিয়ায় আমাদের যতটুকু খোদার অনুগ্রহ দরকার তার চেয়ে বেশি অনুগ্রহ দরকার হবে বিচার দিবসে। এছাড়াও যারা আল্লাহর রাস্তায় গরিবদের দান খয়রাত করে আল্লাহ তাদের ভবিষ্যৎ কল্যাণের নিশ্চয়তা দিয়েছেন, অর্থাৎ তারা দারিদ্রের মোকাবেলায় বীমার সুবিধে পাবে। দুঃখজনক বিষয় হল অনেকেই এই কৌশলপূর্ণ দিকের প্রতি গুরুত্ব দেয় না এবং শয়তানের প্ররোচনার শিকার হয়। তারা শুধু অর্থ সম্পদকেই কল্যাণ বলে মনে করে, অথচ প্রকৃত কল্যাণ হল প্রজ্ঞা বা দূরদর্শিতার অধিকারী হওয়া এবং সঠিক পথ বাছাইয়ের ক্ষমতা লাভ করা। তাই প্রকৃত জ্ঞানীরা আল্লাহর ক্ষমার ওয়াদা সত্ত্বেও শয়তানের কুমন্ত্রণায় কান দেন না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, দারিদ্রের ভয়ে কৃপণতা করা উচিত নয়, কারণ শয়তানই দারিদ্রের ভয় দেখায় যাতে আমরা দান খয়রাত না করি। তাই আল্লাহর অনুগ্রহ স্মরণ করার মাধ্যমে দারিদ্রের ভয় মন থেকে দূর করতে হবে। দ্বিতীয়ত, সুস্থ বিবেকের অধিকারী ব্যক্তি শয়তানের প্রলোভন ও কুমন্ত্রণায় কান না দিয়ে আল্লাহর ওয়াদায় বিশ্বাস করে। ইসলামের দৃষ্টিতে সেই জ্ঞানী যে আল্লাহর অনুগত, যে নিজের খেয়াল খুশি তথা প্রবৃত্তি শয়তান ও খোদাবিরোধী লোকদের অনুসরণ করে তাকে প্রকৃত জ্ঞানী বলা যায় না। এরপর 270 ও 271 নম্বর আয়াতে বলা হয়েছে,
إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير।
যা কিছু তোমরা দান করো বা মানত করো আল্লাহ তা জানেন, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে ভালো, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো। এতে তোমাদের অনেক অকল্যাণ বা পাপ দূর হবে। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জানেন।
দান খয়রাতের পথে একটি বড় বাধা হল অধিকাংশ দাতা এটা চান যে দানের জন্য তার প্রশংসা করা হোক। তাই এই আয়াতে আল্লাহ বলছেন, তোমার ভালো কাজের দিকে কেউ লক্ষ্য করুক আর নাই করুক, কেউ কৃতজ্ঞতা না জানাক, কিন্তু আমি আল্লাহ তো তোমার ভালো কাজের সাক্ষী রইলাম এবং আমার কাছে তোমার কাজ লিপিবদ্ধ বা রেকর্ড হয়ে রইল। তবে কি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করছো না? যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করে থাকো, তবে কেন মানুষের কাছে প্রতিদানের আশা করছো? তাই মানুষের জানা উচিত আল্লাহ তাদের সব কাজই দেখছেন এবং আল্লাহর সন্তুষ্টি হল সৎ কাজের মূল লক্ষ্য। কোরআনের ভাষায় দরিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি উদাসীনতা এক ধরনের জুলুম বা অন্যায়। জালিম লোকেরা বিচার দিবসে সব ধরনের সহযোগিতা থেকে বঞ্চিত হবে। দান করার ক্ষেত্রে যাকাতের মতো ফরজ বা অবশ্য পালনীয় দান প্রকাশ্যে করা ভালো, কিন্তু মুস্তাহাব বা ইচ্ছাধীন দান গোপনে করা ভালো। সম্ভবত এর যুক্তি হল, ফরজ বা অবশ্য পালনীয় কাজ করা সবারই দায়িত্ব এবং এতে সাধারণত লোক দেখানোর প্রবণতা থাকে না এবং অন্যরা ফরজ আদায়ের ব্যাপারে সচেতন হয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহ আমাদের দানের খবর রাখেন, তাই সবচেয়ে ভালো সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে এবং দানের উদ্দেশ্য হতে হবে সবচেয়ে মহৎ, আর সবচেয়ে মহৎ উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। দ্বিতীয়ত, দান করতে হবে কখনো প্রকাশ্যে এবং কখনো গোপনে। প্রকাশ্য দানে অন্যরা দান করতে উৎসাহী হয়, আর গোপনে দানের মাধ্যমে অহংকার ও নিজেকে জাহির করা থেকে দূরে থাকা যায়। তৃতীয়ত, দান খয়রাত হল গুনাহ মাফ বা ক্ষমালাভের একটি মাধ্যম। তওবা ও ক্ষমালাভের জন্য অনেক সময় দান খয়রাত করা উচিত, যাতে আল্লাহ আমাদের গুনাহ বা পাপ ক্ষমা করে দেন। এরপর 272 নম্বর আয়াতে বলা হয়েছে,
ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ।
হে নবী, তাদেরকে সৎ পথে আনার দায় আপনার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। যে মাল তোমরা ব্যয় করো তা নিজ উপকারার্থেই করো, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না। তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না।
বিভিন্ন তাফসিরের বর্ণনায় দেখা যায়, মুসলমানরা দরিদ্র মুশরিকদের দান করার ব্যাপারে সন্দিহান ছিল। যখন তারা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামকে এ বিষয়ে প্রশ্ন করল, তখন এ আয়াত নাজিল হয়। এ আয়াতে বলা হয়েছে, জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া উচিত নয়, তাই প্রকৃত মুসলমানের সাহায্য পাবার জন্য মুসলমান হবার সার্টিফিকেট দেখাতে হয় না। আল্লাহ যেমন এ পৃথিবীতে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবাইকে জীবিকা ও অন্যান্য অনুগ্রহ দিয়ে থাকেন, তেমনি কোনো প্রকৃত মুসলমান অভাবী ও দরিদ্রকে সাহায্য করার ক্ষেত্রে কে মুসলমান ও কে অমুসলমান তা দেখেন না, কারণ সব মানুষই আল্লাহর সৃষ্টি বলে সাহায্য পাবার অধিকার রাখে। আর ইসলামের শত্রু নয় এমন দরিদ্র অমুসলিমদের সাহায্য করলেও বিচার দিবসে এর পূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইসলাম মানব প্রেমের ধর্ম ও মানব দরদি ধর্ম।
এ আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, ধর্মবিশ্বাস গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না, এমনকি নবীরাও কাউকে ধর্ম গ্রহণে বাধ্য করতে পারেন না। দ্বিতীয়ত, ইসলাম মানব সেবার ধর্ম, কোনো অমুসলিমও দরিদ্র থাকুক ইসলাম তা চায় না। তৃতীয়ত, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তাহলে সে তার সৎ কাজের প্রতিদান পৃথিবীতে ও পরকালে অবশ্যই পাবে। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামী আসরে।
Oh, oh, oh. تهران نخوسوم ایرانی اسلامگان هرابدوتیان هایرن رادیو جام نکلسوم Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։ Հանուն բարեկութ և գթարատ աստծով, ողջուն և բարերեկո ցանգակին բարեկամներ, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամ